فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রিয়তম শ্রেষ্ঠ অনুসারী শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। শ্রোতা ভাই বোনেরা, পবিত্র ১৩ রজব আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি অশেষ শুভেচ্ছা ও প্রাণ ঢালা মোবারকবাদ। হযরত আলী আলাইহিস সালাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি ছিলেন মহানবীর পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরী। চাচাতো ভাই এবং প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমা স্বামী ও বেহেশতি যুবকদের দুই নেতা ইমাম হাসান ও হুসাইনের পিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভাষ্য অনুযায়ী আলী আলাইহিসাল্লামকে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তার সর্বশেষ রাসুল, এবং আল্লাহ ও তার সর্বশেষ রাসুলকে ভালোভাবে চেনেন কেবল আলী আলাইহিসাল্লাম। হযরত আলী আলাইহিসাল্লাম ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসুলে পাক বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন নবী ছিলেন, তুমি নবী নও।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আম্মার, যদি দেখো সমস্ত মানুষ একদিকে চলে গেছে কিন্তু আলী চলে গেছে অন্যদিকে, তবুও আলীকে অনুসরণ করো, কারণ সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না। বিশ্বনবী আরও বলেছেন, আমি আলী থেকে আর আলী আমার থেকে। যা কিছু আলীকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়। হে আলী, ঈমানদার কখনো তোমার শত্রু হবে না এবং মোনাফেকরা কখনো তোমাকে ভালোবাসবে না। অনেক সাহাবি এ হাদিসের ভিত্তিতেই মোনাফেকদের শনাক্ত করতেন। রাসুলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বিনতে আবু বকর হযরত আলী আলাইহিস সালামের শাহাদতের খবর শুনে বলেছিলেন, হে রাসুল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসুলের পর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এই সব বাণী থেকে এটা স্পষ্ট যে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম ছিলেন বিশ্বনবীর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালামের মহৎ ও সুন্দর ব্যক্তিত্ব এত বিশাল বিস্তৃত ও এত বিচিত্রময় যে একজন মানুষের পক্ষে তাঁর সব বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে চিন্তাভাবনা করাও সম্ভব নয়। মানুষের মনে উত্তেজনা ও প্রভাব সৃষ্টিতে আমিরুল মোমিনীন আলী আলাইহিস সালামের সুবিশাল ব্যক্তিত্ব ও মহত্ত্ব ইতিহাসে দখল করে আছে অনন্য ও শীর্ষস্থানীয় অবস্থান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এ ব্যাপারে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তথা হিজরি সপ্তম শতকে মোহাম্মদ ইবনে শাহরাসুব আল মাজেন্দারানি নামের একজন মুসলিম পণ্ডিত ছিলেন। তাঁর লাইব্রেরিতে মানাকিব বা মহৎ গুণাবলী শীর্ষক 1000 বই ছিল, আর এসবগুলোই ছিল হযরত আলী আলাইহিসসালামের মহৎ গুণাবলী সম্পর্কে লেখা।
ভারত উপমহাদেশের বিশিষ্ট সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেছেন, সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব, তেমনি বর্ণনার মাধ্যমে আলী আল ইসলামের গুণাবলী তুলে ধরাও অসম্ভব। হযরত আলীর চরিত্রে আমরা দেখতে পাই একজন দার্শনিকের বৈশিষ্ট্য, একজন বিপ্লবী নেতার বৈশিষ্ট্য, একজন সুফি শায়খের বৈশিষ্ট্য, এবং নবী রাসূলদের মধ্যে যেসব বৈশিষ্ট্যের সমাবেশ থাকে তারও অনেক বৈশিষ্ট্য। হযরত আলী আল ইসলাম রাতে যখন তিনি আল্লাহর এবাদতে মশগুল হতেন, তখন আল্লাহ ছাড়া আর কোনো কিছুর সঙ্গে তার সম্পর্ক থাকত না। আবার দিনে ছিলেন জনগণের মাঝে কর্মমুখর। দিনের বেলায় জনগণ তাঁর দয়া ও সততায় মুগ্ধ হতেন, আর তাঁর উপদেশ, পরামর্শ ও জ্ঞানপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনতেন। অন্যদিকে রাতে আকাশের তারকারাজি দেখতে হযরত আলী কিভাবে আল্লাহর এবাদতে অশ্রু বিসর্জন করতেন, আর আকাশ তার প্রেমপূর্ণ মোনাজাত শুনত।
হযরত আলী আলাইহিসসালাম একাধারে একজন জ্ঞানী, প্রাজ্ঞ, রহস্যবাদী ব্যক্তি, সমাজের নেতা, আত্মসত্তা বিসর্জনকারী ব্যক্তি, মুজাহিদ, বিচারক, শ্রমিক, একজন বাগ্মী ও লেখক। তাঁর সব আকর্ষণীয় গুণ নিয়ে তিনি ছিলেন পূর্ণতার সব অর্থেই একজন পূর্ণাঙ্গ মানব। আলী আলাইহিসসালাম এমন এক নাম যার নাম উচ্চারণ ও যার বরকতময় জীবনের আলোচনা মানুষের ইমানকে তাজা করে দেয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলীর দিকে তাকানো ইবাদত।
হযরত আলী আল ইসলামের আকাশ ছোঁয়া বীরত্ব ও মহত্ব কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি, অমুসলিম পণ্ডিতরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতায় অভিভূত ও হতবাক হয়েছেন। তাঁর মহত্ব ও উদারতার প্রশংসা করে আর ডি অসবর্ন বলেছেন, আলী আল ইসলাম ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী, সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলী আল ইসলামের ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থকেন্দ্রিক সব ধরনের কূট চাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন। ঐতিহাসিক মাসুদীর মতে, রাসুলের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী আল ইসলাম। আমিরুল মোমিনিন আলী সম্পর্কে মাওলানা রুমি লিখেছেন, সাহসিকতায় তুমি ছিলে খোদার সিংহ তা জানি, পৌরুষত্বে আর বদন্যতায় কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী।
হযরত আলীর ফজিলত ও উচ্চ মর্যাদা সম্পর্কে মহানবীর যত প্রামাণ্য হাদিস রয়েছে, অন্য কোন সাহাবি সম্পর্কে এত হাদিস নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তাঁর জ্ঞান নগরীর তরুণ বলে উল্লেখ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমি যাদের নেতা ও অভিভাবক, আমার পরে আলীই তাদের অভিভাবক বা মাওলা, অর্থাৎ আমি যেমন উম্মতের মাওলা বা প্রধান, তেমনি আমার পরে আলী উম্মতের প্রধান। বিদায় হজের পর গাদিরে খুম নামক স্থানে তিনি এই সম্মাননা প্রদান করেন আলীকে। সেদিন তিনি আলীর মাথায় নিজের পাগড়ি পরিয়ে দেন এবং তিন দিন ধরে চলা উৎসব অনুষ্ঠানে উপস্থিত মুসলমানদের সবাই আলী আলাইহিসসালামের হাতে আগাম বাইয়াত করেছিলেন। মহান আল্লাহ নির্দেশে মদিনার পবিত্র মসজিদের সঙ্গে যুক্ত সব দরজা বন্ধ করে দেয়া হলেও একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলীর বাসস্থানের দরজাকে এর ব্যতিক্রম রাখা হয়।
মদিনায় সব মুহাজির একজন আনসার বা কোনো বিশিষ্ট সাহাবীর সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন এবং মহানবী নিজে আলীর সঙ্গে এ ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একবার মহানবীর কাছে বেহেশতি পাখির গোশত পাঠানো হয় মহান আল্লাহর পক্ষ থেকে। এ সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আমার কাছে পাঠান, যাতে আমি তাকে নিয়ে এই গোশত খেতে পারি। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন হযরত আলী। কাফির শক্তিগুলোর সম্মিলিত বাহিনীর মোকাবেলায় খন্দক বা আহজাবের যুদ্ধে হযরত আলীর তরবারির একটি বিশেষ আঘাতকে মহানবী জিন ও ইনসানের সমস্ত ইবাদতের চেয়েও বেশি মূল্যবান বলে মন্তব্য করেছিলেন। কাফির পক্ষের প্রধান যোদ্ধাকে আলী ওই আঘাতে ধরাশায়ী করেন। ওই প্রধান যোদ্ধাকে হারাতে না পারলে গোটা ইসলামের জন্য মারাত্মক বিপর্যয় নেমে আসত। ওই মল্লযুদ্ধকে গোটা শিরকের সঙ্গে গোটা ইসলামের লড়াই বলেও মহানবী উল্লেখ করেছিলেন।
হযরত আলী ছিলেন মহানবীর জীবদ্দশায় সংগঠিত ইসলামের প্রায় প্রতিটি যুদ্ধের প্রধান বীর। খাইবারের দুর্গগুলো, বিশেষ করে কামুস দুর্গ বিজয়ে মুসলিম সেনাপতিদের একে একে ব্যর্থতার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর নেতৃত্ব তুলে দেব যাকে আল্লাহ ও তাঁর রাসুল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসে। হযরত আলীর নেতৃত্বে মুসলমানরা ওই যুদ্ধে জয়ী হন এবং যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী কামুস দুর্গের অত্যন্ত ভারী লৌহদার উপড়ে ফেলে তা ঢাল হিসেবে ব্যবহার করেন বলে ইতিহাসে উল্লেখ করা হয়। পরে বেশ কয়েকজন ব্যক্তি তা নাড়াতেও সক্ষম হননি। মহানবীর হিজরতের রাতে আলী আলাইহিসসালাম মহানবীর বিছানায় শুয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রিয় নবীজির জীবন রক্ষা করেছিলেন। হযরত আলী পুরুষদের মধ্যে ইসলামের ইতিহাসের প্রথম মুসলমান।
হযরত ইবনে আব্বাস বলেছেন, আলীর চারটি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসুলের সাথে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত, প্রত্যেক জিহাদেই তার হাতে ঝান্ডা থাকত। তৃতীয়ত, লোকেরা যখন রাসুলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তাঁর পাশেই থাকত। চতুর্থ, আলী রাসুলকে শেষ গোসল দিয়েছিলেন এবং তাকে কবরে শায়িত করেছিলেন। ওমর ইবনে খাত্তাব আলী আল ইসলামের পরামর্শ ও জ্ঞানগত সহযোগিতার কাছে নিজের ঋণ স্বীকার করে বলেছেন, আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত। মহানবী যে কোনো সফরে গেলে বিদায় নেওয়া উপলক্ষে সবার শেষে সাক্ষাৎ করতেন হজরত আলীর সঙ্গে এবং সফর থেকে ফিরে এসে সবার আগে সাক্ষাৎ করতেন তাঁর সঙ্গে। কখনো কখনো তিনি বলতেন, হে আল্লাহ, আলীর সঙ্গে আবারও সাক্ষাৎ ছাড়া আমার মৃত্যু দিও না।
রমজানের প্রাককালে এক ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর শাহাদাতের ভবিষ্যৎবাণী করে খুব কাঁদেন। পবিত্র হজের সময় কাফির মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছেদের আয়াত নাজিল হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে হযরত আলীকে হজ সমাবেশে ওই আয়াত পড়ে শোনানোর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আলীও মহানবীর মতোই শৈশবে কখনো মূর্তি পূজা করেননি এবং জীবনে কখনো মদ পান করেননি, অথচ অন্য অনেক বড় সাহাবি এই গৌরবের অধিকারী নন। মহানবী নিজেই শিশু আলীকে 6 বছর বয়স থেকে নিজের কাছে রেখে লালন পালন করেন এবং তাঁকে যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলেন।
জিরার ইবনে হামজা তার প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দুর্দান্ত, তার বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তার বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তার জ্ঞান ছিল, তার প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হতো। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। তার প্রতি অশ্রদ্ধ অনুভূতি থাকা সত্ত্বেও তাকে সম্বোধন করে কিছু বলতে ও প্রথমে কথা বলতে আমরা ভয় পেতাম না। তার হাসিতে মুক্তা ছড়িয়ে পড়ত। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন, অভাবগ্রস্তদের প্রতি খুবই দয়ালু ছিলেন, এতিম নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন। তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন। আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার মসজিদে দেখেছি যে তিনি সাপে কামড় খাওয়া মানুষের মতো আর্তনাদ করে কেঁদে বলতেন, হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। এরপর জিরার বলেন, আলী আল ইসলামের অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে।
শাহাদত প্রেমিক আলী আলাইহিসালাম যখন মৃত্যুশয্যায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী আলাইহিসালামের মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, আল্লাহর শপথ, আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে ইবাদতরত অবস্থায় শহীদ হব। পবিত্র কাবা ঘরে জন্ম নেয়া আলী আলাইহিসালাম ছিলেন সব ধরনের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন পরিপূর্ণ মহামানব। সবশেষে হযরত আলী আলাইহিসালামের জন্মদিন উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এ মহাপুরুষের একটি অমূল্য বাণী তুলে ধরছি। প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয়ী হওয়া, আর প্রকৃত মৃত্যু হল বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা। হজরত আলী আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনার আসর থেকে আপনাদের সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের শক্তিশালী ব্যক্তিত্বের স্বর্গীয় আলোকোজ্জ্বল প্রভা যুগ যুগ ধরে ইতিহাসের পরতে পরতে আদর্শ মোমিনের কর্মতৎপরতার গভীরে অতুলনীয় ও ক্রমবর্ধমান প্রভাব সৃষ্টি করে চলেছে। এই মহাপুরুষের পবিত্র জন্মদিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত, বিশেষ করে হজরত আলী আল ইসলামের নূরানি সত্তার শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। হজরত আলী আল ইসলামের জন্ম নিয়েছিলেন পবিত্র কাবা ঘরে হিজরতের 23 বছর আগে 13ই রজব, এবং শাহাদত বরণ করেছিলেন কুফার পবিত্র মসজিদের মেহরাবে হিজরি 40 সনের 21শে রমজানে।
আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিসসালামের মহৎ ও সুন্দর ব্যক্তিত্ব এত বিশাল, বিস্তৃত ও এত বিচিত্র যে একজন মানুষের পক্ষে তাঁর সব বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে চিন্তাভাবনা করাও সম্ভব নয়। মানুষ কল্পনার ফানুস ওড়াতে পারবে, কিন্তু এর কিনারার নাগালও পাবে না। মানুষের মনে উত্তেজনা ও প্রভাব সৃষ্টিতে আমিরুল মোমেনিন আলী আলাইহিসসালামের সুবিশাল ব্যক্তিত্ব ও মহত্ব ইতিহাসে দখল করে আছে অনন্য ও শীর্ষস্থানীয় অবস্থান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পর এ ব্যাপারে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী।
ভারত উপমহাদেশের বিশিষ্ট সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাই বলেছেন, সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব, তেমনি বর্ণনার মাধ্যমে আলী আল ইসলামের গুণাবলী তুলে ধরাও অসম্ভব। হজরত আলী আল ইসলাম চরিত্র আমরা দেখতে পাই একজন দার্শনিকের বৈশিষ্ট্য, একজন বিপ্লবী নেতার বৈশিষ্ট্য, একজন সুফি শাইখের বৈশিষ্ট্য, এবং নবী রাসূলদের মধ্যে যেসব বৈশিষ্ট্যের সমাবেশ থাকে তারও অনেক বৈশিষ্ট্য।
হযরত আলী আলাইহিসসালাম একাধারে একজন জ্ঞানী, প্রাজ্ঞ, রহস্যবাদী ব্যক্তি, সমাজের নেতা, আত্মসত্তা বিসর্জনকারী ব্যক্তি, মুজাহিদ, বিচারক, শ্রমিক, একজন বাগ্মী ও লেখক। তাঁর সব আকর্ষণীয় গুণ নিয়ে তিনি ছিলেন পূর্ণতার সব অর্থেই একজন পূর্ণাঙ্গ মানব।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভাষ্য অনুযায়ী আলী আল ইসলামকে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসুল, এবং আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসুলকে ভালোভাবে চেনেন কেবল আলী আল ইসলাম। হজরত আলী ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসুলে পাক বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন নবী ছিলেন, তুমি নবী নও। মহানবী আরও বলেছেন, হে আম্মার, যদি দেখো সমস্ত মানুষ একদিকে চলে গেছে কিন্তু আলী চলে গেছে অন্যদিকে, তবু আলীকে অনুসরণ করো, কারণ সে তোমাকে ধ্বংসের দিকে নেবেন না। বিশ্বনবী আরও বলেছেন, আমি আলী থেকে আর আলী আমার থেকে, যা কিছু আলীকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়। হে আলী, ইমানদার কখনো তোমার শত্রু হবে না এবং মোনাফেকরা কখনো তোমাকে ভালোবাসবে না। অনেক সাহাবি এ হাদিসের ভিত্তিতেই মোনাফেকদের শনাক্ত করতেন।
রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বিনতে আবু বকর হযরত আলী আলাইহি সালামের শাহাদাতের খবর শুনে বলেছিলেন, হে রাসুল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদাত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এইসব বাণী থেকে এটা স্পষ্ট যে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহি সালাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলীর দিকে তাকানো ইবাদত।
তার মহত্ব ও উদারতার প্রশংসা করে আর ডি ওসবোর্ন বলেছেন, আলী ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী, সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলীর ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থকেন্দ্রিক সব ধরনের কূটচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন। ঐতিহাসিক মাসুদির মতে, রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী আল ইসলাম। আমিরুল মোমিনিন আলী সম্পর্কে মাওলানা রুমি লিখেছেন, সাহসিকতায় তুমি ছিলে খোদার সিংহ তা আমি জানি, পৌরুষত্বে আর বদান্যতায় কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম ছিলেন ইসলামের ইতিহাসের অতুলনীয় ও শ্রেষ্ঠ বীর যোদ্ধা। আল্লাহর সিংহ বা আসাদুল্লাহ ছিল তাঁর উপাধি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় প্রতিটি যুদ্ধে বিজয়ের তিনিই ছিলেন প্রধান স্থপতি। তাই বলা হয় হযরত আলী আলাইহিস সালামের তরবারি জুলফিকার ছাড়া ইসলামের কোনো বিজয়ী অর্জিত হতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাঁকে এই দ্বিধারী তরবারি উপহার দিয়েছিলেন। বদর, ওহুদ, খন্দক, খাইবার সহ অনেক যুদ্ধের কিংবদন্তিতুল্য বীর আলী আলাইহিস সালাম অনেকবার নিজ জীবন বাজি রেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করেছিলেন। জিহাদের ময়দানে তাঁর উপস্থিতি শত্রু সেনার মধ্যে আতঙ্ক সৃষ্টি করত।
আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম ছিলেন মজলুমের বন্ধু, অত্যাচারীর ত্রাস, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জ্ঞাননগরীর তরুণ, এতিম ও অনাথের সেবক, শ্রেষ্ঠ আবেদ, সাধকদের আদর্শ এবং একই সাথে সৎ নেতৃত্ব, ন্যায় বিচার ও সুশাসনের প্রতীক। তিনি ছিলেন সর্বযুগের সেরা নারী, খাতুনে জান্নাত হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার স্বামী।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। হজরত আলী নিজেও বলেছেন, পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নেই যার শানে নজুল, ব্যাখ্যা বা তাৎপর্য সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করিনি। পবিত্র কোরআনের তাফসির, ফেকা, হাদিস ও কালাম শাস্ত্র সহ ইসলামের এমন কোনো শাস্ত্র নেই যে বিষয়ে তিনি শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন না। সূক্ষ্ম বুদ্ধি ও কৌশলপূর্ণ নিখুঁত বিচারের জন্য হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিচারক বলা যেতে পারে। হযরত আলীকে আরবি ব্যাকরণের জনকও বলা হয়। কবিতা ও ভাষণ সহ তাঁর চিঠিগুলো আরবি সাহিত্যের শ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ সম্পদ।
ইবনে আব্বাস রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আলী আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বিচার কার্যে সর্বোত্তম। হজরত ইবনে আব্বাস বলেছেন, আলীর চারটি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি রাসুলের সাথে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত, প্রত্যেক জিহাদেই তাঁর হাতে ঝান্ডা থাকত। তৃতীয়ত, লোকেরা যখন রাসুলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তাঁর পাশেই থাকত। চতুর্থত, আলী রাসুলকে শেষ গোসল দিয়েছিলেন এবং তাঁকে কবরে শায়িত করেছিলেন।
আমি নবীর পাগল, আমি আলীর গোলাম, আমি নবীর পাগল, আমি আলীর গোলাম। কাবা ঘরের মূর্তিগুলো ভাঙলেন নবী আলীর হাতে, ভাঙলেন নবী আলীর হাতে, নামাজেরই ঘর পেলাম, আমি ঘর পেলাম। আমি নবীর পাগল, আমি আলীর গোলাম, আমি নবীর পাগল, আমি আলীর গোলাম।
হযরত আলী আলাইহিস সালাম ছিলেন এমন একজন পূর্ণ ও ভারসাম্যপূর্ণ মানুষ যার মধ্যে সবগুলো মানবিক মূল্যবোধ সামঞ্জস্যপূর্ণভাবে বিকাশ লাভ করেছে। সহনশীলতা ও ধৈর্যের ক্ষেত্রে তিনি ছিলেন যেমন সর্বোচ্চ পর্যায়ের, তেমনি সাহসিকতার ক্ষেত্রেও সর্বোচ্চ পর্যায়ে। রক্তপাতের ক্ষেত্রে যেখানে কোনো নিকৃষ্ট ব্যক্তির রক্ত ঝরাতে হবে সেখানে তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, আবার ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী।
জিরার ইবনে হামজা তার প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দুর্দান্ত, তাঁর বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তাঁর বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তাঁর জ্ঞান ছিল, তাঁর প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হতো। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। তাঁর হাসিতে মুক্তা ছড়িয়ে পড়ত। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন, অভাবগ্রস্তদের প্রতি খুবই দয়ালু ছিলেন, এতিম, নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন। তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন। আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার মসজিদে দেখেছি যে তিনি সাপে কামড় খাওয়া মানুষের মতো আর্তনাদ করে শোকাহত লোকের মতো কেঁদে বলতেন, হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না।
এরপর জিরার বলেন, আলী আলাইহিসসালামের অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে। শাহাদাত প্রেমিক আলী আলাইহিসসালাম যখন মৃত্যুসজ্জায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী আলাইহিসসালামের মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, আল্লাহর শপথ, আমার জন্যে এর চেয়ে উত্তম কি হতে পারে যে ইবাদতরত অবস্থায় শহীদ হব। আলী আলাইহিসসালাম ইমাম হাসান আলাইহিসসালামকে বলেছিলেন, বাবা হাসান, আমার মৃত্যুর পর যদি চাও আমার হত্যাকারীকে মুক্তি দেবে তাহলে মুক্তি দিও, যদি চাও কিসাস গ্রহণ করবে তাহলে লক্ষ্য রাখবে সে তোমার পিতাকে একটি আঘাত করেছে, তাকেও একটি আঘাত করবে, যদি তাতে মৃত্যুবরণ করে তো করল, নতুবা ছেড়ে দেবে। তারপর আবার বন্দির চিন্তায় মগ্ন হলেন আলী আলাইহিসসালাম। বন্দিকে ঠিকমতো খেতে দিয়েছ তো, পানি দিয়েছ খেতে, ঠিকমতো দেখাশোনা করো ওর, কিছু দুধ তার জন্যে আনা হলে কিছুটা খেয়ে বললেন বাকিটা বন্দিকে দাও।
মরহুম ইমাম খমিনী রহমতুল্লাহ আলাইহির মতে, রাষ্ট্রীয় ক্ষমতা বা পদের চাকচিক্য কখনোই বিন্দুমাত্র আকর্ষণও সৃষ্টি করতে পারেনি ইমাম আলী আল ইসলামের হৃদয়ে। রাষ্ট্রীয় ক্ষমতা বা পদ তাঁর কাছে কখনো লক্ষ্য ছিল না, ছিল নানা মহৎ উদ্দেশ্য পূরণের মাধ্যম মাত্র। তিনি ইবনে আব্বাসকে বলেছিলেন, তোমাদের শাসক হওয়া আমার কাছে একটি জুতার চেয়েও কম মূল্যের বিষয়, অবশ্য এই শাসনের মাধ্যমে আমি যদি তোমাদের মধ্যে সত্য বা ইসলামকে প্রতিষ্ঠা ও বাতিল তথ্য, অন্যায্য আইন ও ব্যবস্থাকে বিলুপ্ত করতে পারি তা ভিন্ন কথা।
আসলে আলী আলাইহিসসালাম ছিলেন সব ধরনের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন শ্রেষ্ঠ তথা আদর্শ ও পরিপূর্ণ মহামানব। সবশেষে হযরত আলী আলাইহিসসালামের জন্মদিন উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এ মহাপুরুষের দুটি অমূল্য বাণী তুলে ধরছি। প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয়ী হওয়া, আর প্রকৃত মৃত্যু হল বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা। প্রত্যেক বক্তব্য বা কথা যাতে আল্লাহ স্মরণ নেই তা হল অর্থহীনতা বা অন্তঃসার শূন্যতা, আর যে নীরবতার মধ্যে আল্লাহ নিয়ে কোনো চিন্তা নেই তা হচ্ছে উদাসীনতা বা মনোযোগহীনতা, এবং যে চিন্তার মধ্যে আল্লাহর প্রতি দৃষ্টি নেই তা হচ্ছে অনর্থক সময় নষ্ট করা। শ্রোতা বন্ধুরা, আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি এখানেই গুটিয়ে নিচ্ছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
یا علی من زعزد تا به عبد زند و چشم منتظر یک نگهم یا علی پادشاهم یا علی
نام تو نقش است چو بر روی من شیفته روی مخم یا علی بسته ی دردم به حریم حرم راه به دل تا برم یا علی
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 یا علی قره بحره گنهم یا علی روسیه هم روسیه هم یا علی من زدن تا بابت زان دو چرش منتظر یک نگهم یا علی
যুদ্ধ ও আসল অপরাধী
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরেও আমরা ইরান ইরাক যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা ইরানের উপর সাদ্দামের যুদ্ধ চাপিয়ে দেয়া ও তা জোরদারের ক্ষেত্রে বাগদাদের প্রতি উপসাগরীয় দেশগুলো সহ মার্কিন সরকার, সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা কোনো কোনো দেশের অর্থ এবং অস্ত্র সাহায্য নিয়ে কথা বলেছি। আমরা বলেছি মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাককে $500 কোটি বেশি অর্থ সহায়তা দিয়েছিল। সাদ্দামকে অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্যারিসও পিছিয়ে ছিল না। ফরাসি দৈনিক লামন্ড ও এক্সপ্রেস জানিয়েছে, সাদ্দামের প্রতি ফরাসি অর্থ সহায়তার পরিমাণ ছিল $5,000 কোটি। ফরাসি দৈনিক দো প্যারির খবর অনুযায়ী এই অর্থ সহায়তার পরিমাণ ছিল $8,000 কোটি। ফ্রান্সের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ক্লাউড শেন্স জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কোনো স্থায়ী সদস্যের অনুরোধে এবং ইসলামী ইরানের বিরুদ্ধে ইরাককে সহায়তা দেওয়ার গোপন সিদ্ধান্তের ভিত্তিতে বাগদাদকে যুদ্ধের প্রথম দিকেই এই বিপুল অর্থের সামরিক ও বেসামরিক সহায়তা দেয় প্যারিস। ইরাক দেনা শোধ করতে সংকটের শিকার হওয়ায় ফ্রান্স বেশ কয়েকবার পাওনা আদায়ের কাজ স্থগিত রাখে এবং অস্ত্র কেনার জন্য সাদ্দামকে আবারও বিপুল অঙ্কের অর্থ ঋণ দেয়।
ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বিপুল অঙ্কের অর্থ সাহায্য ছাড়াও সাদ্দামের সহযোগী শক্তিগুলো বাগদাদকে বিপুল পরিমাণ আধুনিক ও অত্যাধুনিক সমরাস্ত্র দিয়েছিল। মার্কিন লেখক ফ্রেডম্যান লিখেছেন, মার্কিন সরকার সিআইএর তৎকালীন প্রধান উইলিয়াম কেইসির পরামর্শে ইরাককে ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ক্লাস্টার বা গুচ্ছ বোমাকে ইরানি প্রতিরোধ বাঞ্চালের জন্য উপযুক্ত অস্ত্র বলে পরামর্শ দেওয়া হয়েছিল। এই অস্ত্রটি রাসায়নিক অস্ত্র সহ অপ্রচলিত নানা অস্ত্রের মতোই যুদ্ধের ময়দানে ব্যাপক হত্যাকাণ্ড ঘটায়। এই বোমাগুলো ঠিকমতো কাজ করলে একটি ফুটবল মাঠের চেয়ে 10 গুণ বড় স্থানে ঝর্ণাধারার মতো ছড়িয়ে পড়ে সবকিছুকে ধ্বংস করে দেয়। একই সময়ে ইতালির কাছ থেকে 90 লাখ মানববিধ্বংসী মাইন কেনে ইরাক। এই মাইনগুলোর মূল্য ছিল $2,50,00,000। ইরাকের বসরার একজন সামরিক প্রশিক্ষক বলেছেন, মাইন বিছানোর পর মাত্র একবার গোলাবর্ষণের মাধ্যমে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা সব ইরানিদেরকে হত্যা করতাম। এইসব অস্ত্র ইরানি সেনাদের ঢল রুখে দিত।
ফ্রান্স প্রায় $160 কোটি মূল্যের এক চুক্তির আওতায় ইরাককে 83টি ভ্যালকান কামান দিয়েছিল। এছাড়াও ইরাক ফ্রান্সের টিআরটি কোম্পানির কাছ থেকে বিশেষ ধরনের অত্যাধুনিক ফিউজ কিনেছিল। এই ফিউজ মর্টারের গোলার মাথায় বসানো হতো এবং তা মাটিতে পড়ার আগেই গোলা বিস্ফোরিত হতো। 1982 সালের জুন মাসে বেলজিয়ামের সিকসিকো কোম্পানি ইরাকের সঙ্গে $83 কোটি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় ইরাকে ভূগর্ভের 50 মিটার গভীরে 800টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ পায় ওই কোম্পানি। ইরাকের সামরিক শিল্প বিভাগের তৎকালীন প্রধান হুসাইন কামাল বলেছেন, আসলে আমরা পরমাণু বোমা তৈরির চেষ্টা করছিলাম। এছাড়াও জার্মান কোম্পানি কার্ল কুলম্ব সামেরাই 6টি রাসায়নিক অস্ত্রের কারখানা তৈরি করে দেয় ইরাকের জন্য। এসব কারখানায় মাস্টার্ড ও সারিন জাতীয় নার্ভ গ্যাস সহ নানা ধরনের রাসায়নিক অস্ত্র তৈরি করত ইরাক। পরবর্তীকালে জার্মান ম্যাগাজিন স্পাইগেলের বরাত দিয়ে বিবিসি বলেছে, জার্মানি গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের কাজে ইরাকে যে ব্যাপক পরিমাণ গবেষণাগত ও উৎপাদনগত সহায়তা দিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশই এতটা সহায়তা দেয়নি। কিন্তু মানবাধিকারের দাবিদার হওয়ার সত্ত্বেও বিশ্বের পরাশক্তিগুলো এইসব অপরাধের ব্যাপারে নীরব থেকেছে। এমনকি সাবেক মার্কিন সিনেটর রিচার্ড মার্ফি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাসায়নিক অস্ত্র ব্যবহারকে ইরাকের অধিকার বলে উল্লেখ করেছিলেন।
ইরাককে এত বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ সাহায্য দেওয়া ছাড়াও সাদ্দামের সহযোগী সরকারগুলো ইরাকে অনেক দক্ষ সেনাও পাঠায়। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, ইরানি পাইলটরা চাপিয়ে দেওয়া যুদ্ধের পুরো সময়টিতেই নানা দেশের পাইলটদের শত্রুতার শিকার হয়েছেন। ইরাকের কোনো কোনো MiG-21 ও MiG-23 পাইলটরা ছিল মিশরীয়। ইরাকের ফরাসি মিরাজ 1 জঙ্গি বিমানগুলোর পাইলটদের মধ্যে অনেকেই ছিল বেলজীয়। বিশেষ করে 1985 থেকে 1986 সালে এইসব ইরাকি বিমানের পাইলটরা ছিল বেলজিক, দক্ষিণ আফ্রিকান, অস্ট্রেলিয়ান ও অন্তত একটি ক্ষেত্রে আমেরিকান। এছাড়াও ফরাসি ও জর্দানি বৈমানিকরা ইরাকিদের প্রশিক্ষক হিসেবে সেবা দিয়েছে। রুশ ও জার্মান পাইলটরাও MiG-25 নিয়ে নানা অভিযানে অংশ নিত। ইরাকে মোতায়েন রুশ পাইলটরা সবসময় ইরানের F-14 বিমানগুলোকে মোকাবিলা করত এবং এসব সংঘর্ষের সময় বেশ কয়েকটি ইরাকি MiG-25 রুশ পাইলট সহ ইরানিদের হাতে ভূপাতিত হয়েছে।
রাশিয়া সাধারণত তার কয়েকজন সেরা ও অভিজ্ঞ পাইলটকে ইরানে হামলার অভিযানে পাঠাত। যুদ্ধের সময় ইরাকি পাইলটরা খুবই আনাড়িপনা দেখিয়েছিল। তাদের তৎপরতা ছিল পশ্চিমা স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেশি নিম্নমানের। আসলে পুরো যুদ্ধের সময়টাতেই ইরাকিরা আধুনিক সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞ সেনার অভাবে ভুগেছে। এটা ছিল তাদের অন্যতম বড় সমস্যা। তারা কখনোই আধুনিক অস্ত্রগুলোকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে পারেনি। যেমন ইরাক Su-24 বিমানগুলো পাওয়ার পরও 4 বছর ধরে এইসব জঙ্গি বিমান ব্যবহার করতে পারেনি। আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারে ভুল করা বা অদক্ষতার কারণে বহু ইরাকি সেনা প্রাণ হারিয়েছে। তাদের অনেকেই প্রাণ হারিয়েছে কমান্ডারদের দুর্বলতার কারণে। ঠিক কত সংখ্যক ইরাকি সেনা এসব কারণে এবং তাদের কতজন সরাসরি যুদ্ধে প্রাণ হারিয়েছে তার হিসেব দেওয়াও বেশ কঠিন কাজ। যুদ্ধ শুরুর পর 1983 সাল পর্যন্ত ইরাকের প্রায় 200টি জঙ্গি বিমান ধ্বংস হয়। এসবের মধ্যে বেশিরভাগই ইরানের সঙ্গে যুদ্ধের কারণে নয়, বরং নানা দুর্ঘটনায় এবং মেরামতের বা সংরক্ষণের সমস্যার কারণে ধ্বংস হয়েছে।
এভাবে বলা যায়, সাদ্দাম আসলে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর এজন্যই পাশ্চাত্য তাকে বহু ক্ষেপণাস্ত্র ও রাসায়নিক অস্ত্র দিয়েছিল এবং পরমাণু অস্ত্র দেওয়ারও উদ্যোগ নেয়। প্রাচ্য ও পাশ্চাত্যের পরাশক্তিগুলো দেওয়া এইসব অস্ত্র ইরানের বেসামরিক নাগরিকদের উপরও ব্যবহার করা হয়, কিন্তু বেসামরিক জনগণের উপর গণহত্যা চালিয়েও এইসব পরাশক্তি যুদ্ধে জয়ী হতে পারেনি ও নতজান করতে পারেনি বিপ্লবী ইরানি জাতিকে। ইরানি জাতির বীরত্ব ও আত্মত্যাগ বিশ্বের জনগণের জন্য কিংবদন্তিতুল্য ইতিহাস হয়ে আছে। ফরাসি বার্তা সংস্থা ইরানি যোদ্ধাদের বীরত্ব ও কৌশল সম্পর্কে 1984 সালে এক নিবন্ধে লিখেছিল, সাহসিকতার দিক থেকে ইরানিদের সামরিক কৌশল ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। যুদ্ধ শেষ হওয়ার পরও ইরানি মুজাহিদদের বীরত্বের ঘটনাগুলো বিশ্ববাসীর মনে এখনও প্রজ্জ্বল হয়ে আছে।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանգակին բարեկամներ, բարի երեկո մեզ շատ սիրելի մշտական ունկնդիր։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ձայնի ծառայությունն է ուղեղ եթերում ողջանում ձեզ ցանկանում առողջություն խաղաղություն։ Եվ սկսում է 2 ժամյա ռադիո եթերը։ Բարեկամներ, մայրաքաղաք Թեհրանում ժամը 18:53 րոպե։